বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে মতিঝিল অন্ধ হাফিজিয়া মাদ্রাসার কোরআনে মাহফিলে মূল্যবান বক্তব্য পেশ করছেন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহজাহানপুরি সাহেব বগুড়া। মোবাইল নাম্বার 0171874235।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله
সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, জাল্লাহ পাক শিববাটি মতিঝিল অন্ধ হাফেজিয়া মাদ্রাসার ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক, দিনের কাজ করুক। সব শয়তান সবসময় চায় কিভাবে মানুষকে বেঈমান করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়। আজকে দুঃখজনক কথা, বাংলাদেশে জরুরি আইন চলতেছে, তারপরেও সুদ, ঘুষ, বেশ্যাবৃত্তি, মানুষ হত্যা বন্ধ হয় নাই, ঠিক কিনা? ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় মানুষের সিনের মধ্যে প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত মানুষের চরিত্র ভালো হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ব্যক্তি সব চাইতে সম্মানিত, যে ব্যক্তি আমার মহান মাবুদকে বেশি বেশি ভয় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, যতটা ভয় করা উচিত ততটা ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত কবরে এসো না। ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষও খাইতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, তারা সব সময় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও মাওলা, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি বলি ভাইরা আমার, রাত যখন গভীর হয়ে যাবে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই গভীর রাতে রাতের একটা অথবা তিনটের দিকে আল্লাহ পাক প্রথম আকাশে অথবা চার নাম্বার আকাশে আল্লাহ নেমে আসেন, বাবাজি আমার যখন বান্দা কাঁদতে থাকে রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, আল্লাহ গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি, আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বাবাজি আমার লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা ঘুমায় গেছে কিন্তু কিছু সংখ্যক বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা ঘুমায় গেছে কিন্তু কিছু সংখ্যক বান্দা চোখের পানি ফালাইয়া ওরা কাঁদে, ওরা কি চায়? ফেরেশতা বলে, আল্লাহ আপনি তো সব চাইতে ভালো জানেন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা রে আমি রব্বুল আলামিন তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলবেন, আল্লাহ ওরা গুনাহ করেছে, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, তোমার কাছে মাফ চাই। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা রে যে সমস্ত বান্দাগুলো কাঁদে ওরা কি আমি আল্লাহ আমারে দেখছে না দেখে নাই, ওরা কি জাহান্নাম দেখছে না আল্লাহ দেখে নাই, ওরা কি জান্নাত দেখছে না দেখে নাই, ওরা কি তোমাদেরকে দেখছে না দেখে নাই, ও ফেরেশতারা রে যে সমস্ত বান্দাগুলি আমি আল্লাহ আমারে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, তোমাদেরকেও দেখে নাই, শুধু কোরআনের কথা কোরআন হাদিসের কথা বিশ্বাস করে ওরা কাঁদে, তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কন্দনরত বান্দাদেরকে মাফ করে দিলাম, জোর কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। আজকে আমরা কাঁদিলে আমাদের অন্তরটা পাথরে যে শক্ত হয়ে গেছে, কথা ঠিক কিনা বাবা? আমার ভাইরা আজকে আমাদেরকে গান ভালো লাগে, ওই যে গান গায় না লোকেরা বুকটা ফাইটে দেয়, আমি চিন্তা করি বুক ফাটলে মানুষ বাঁচে? হ্যাঁ, এগুলো গান গায়, দুঃখ রাখার জায়গা নাই। বাবাজি আমার মুসলমানদেরকে গান ভালো লাগে কিন্তু কোরআন ভালো লাগে না। একজন মাস্টার গান শিখে দেবে, ওই যে সারে গামা পাদা নিশা শিখে দেবে, যে গান শুনলে কানে ময়লা জমে, তার বেতন জানেন মাসে 5,000 টাকা, জোরে কয় হাজার। আর একজন হাফেজ সাহেব মৌলভী সাহেব কারি সাহেব কোরআন শিখে দেবে, কি শিখে দেবে? কোরআন শিখে দেবে, তার বেতন জানেন মাসে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, ঠিক কিনা? কি শিখে দেবে সে? কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم زر বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখে দেবে তার দাম বাড়লো না কমলো? কমলো, কিন্তু গানের দাম বেড়ে গেল। দুঃখ রাখার জায়গা নাই ভাইয়েরা আমার, এই জন্য বলি মা বোনদেরকে বলবো, মা ও মা সন্তানদেরকে আপনি আমি পাস করান আমার কোনো আপত্তি নাই, বিয়ে পাস করান আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে, যাতে করে আপনি আপনার মৃত্যুর পরে ওই সন্তান জানাজা পড়াইতে পারে, যেরকম ঠিক কি না? বাবাজি আমার যখন কোনো সন্তান মার কবরের পাশে দাঁড়িয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যখন চোখের পানি ফেলে কাঁদতে থাকে আর দোয়া করতে থাকে, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার জীবনের সবগুলি গুনাহ খাতা মাফ করে দেন। জোরে কন সুবহানাল্লাহ। এক মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ এক সন্তান আমাকে দান করো। ও আল্লাহ গো, আমি তাকে ডাক্তার বানাবো না, আল্লাহ নায়ক বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না। ও মাওলা, আমি তাকে হাফেজে কোরআন বানাবো। কি নিয়ত করেছে? আল্লাহ একটু সন্তান দাও, আমি তাকে হাফেজে কোরআন বানাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। বাবা, কবুল করার পরে আল্লাহ একটি সন্তান তারে দান করে, ওই সন্তানের নাম রাখে আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। কত সুন্দর নাম! আর আমাদের দেশে নাম রাখে বল্টু, ডবলু, পপি, টপি, ঝঞ্ঝটি, কি কর রাখে না? এক লোকের তিনটি সন্তান, এক সন্তানের নাম রাখছে পসা, আর এক সন্তানের নাম রাখছে বাসি, আর একজনের নাম রাখছে মুতে। একদিন হঠাৎ করে মেহমান আসছে বাড়ি, আসার পরে এখন বলছে, ভাই খুব খুদে লাগছে, তাড়াতাড়ি খাবার দেন। বাড়িওয়ালা বলছে, ভাই আপনি উজু করে আসেন। কয়ে, ভাই উজু করার দরকার নাই, জানটা বাঁচায় তাড়াতাড়ি খাবার দেন। এখন বাড়িওয়ালা বলছে, এই পসা ভাত নিয়ে আয়। মেহমান চিন্তা করে, সর্বনাশ, সারাদিনের না খাওয়া পসা ভাত খাওয়া যাবে? তারপরে বলছে, এ বাসি ডাল নিয়ে আয়। তিন নাম্বার ছেলেকে বলছে, এ মুতে পানি নিয়ে আয়। মেহমান চিন্তা করে, পসা ভাত বাসি ডাল কোন রকম করে কষ্ট করে খাওয়া যাবে, কিন্তু মুতে পানি আনলে তো খাওয়া। আসলে ভাতই পসা না, নামটা তার পসা। কি বলেন ভাইরা? আমার কোরআন সুন্না মোতাবেক নাম না রাখার কারণে মেহমান কিন্তু বিপদে পড়ে গেছে। আমি আমার মামুনদেরকে বলবো, মা সন্তানদেরকে ভালো ভালো নাম রাখবেন গো মা। আমার বাবা যেরামের জন্য বলতেছি, ও আমার মায়েরা, মা সন্তানদেরকে সুন্দর সুন্দর নাম রাখবেন বাবা। নাম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো জান্নাত দান করতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা কিন্তু নাম রাখছে আব্দুর রহমান, কথা মনে আছে না? নাম রাখছে আব্দুর রহমান। আস্তে আস্তে করে তখন বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে মার আশা তাকে হাফেজ কোরআন বানাবে। বড় হওয়ার পরে মা কি করে? বাবা, মা এবার ভর্তি করে দিয়েছে হেফজাখানা মাদ্রাসায়। ভর্তি করে দেওয়ার পর সাত বছর পর মা চিঠি লিখে বলে, বাবা আমার শরীর ভালো না, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমি হয়তো মারা যেতে পারি। এবার সন্তান চিঠি লিখে বলে, মা কোনো চিন্তা করো না গো মা, এক মাস পর আমার হেফজা শেষ হয়ে যাবে, আমি হুজুরদের কাছ থেকে বিদায় নিয়ে আমি পাগড়ি নিয়ে আমি বাড়ি যাব। ও মা বাড়ি যাইয়া আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এক মাস পর এই ছেলে হাফেজ হইয়া হুজুরদের কাছ থেকে বিদায় নিয়ে পাগড়ি মাথায় দিয়ে একজেল কোরআন শরীফ নিয়ে বাবা বুকের মধ্যে নিয়ে বাড়ির দিকে চলে আসতেছে, আনন্দ করতে করতে আসতেছে, আমি বাড়ি যাব, আমার মাকে কোরআন শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জি, আমার যত নিকটে আসে সন্তান ততই মন খারাপ হয়। খারাপ হওয়ার কথা বাবা, যখন কোন মা বাবা বিপদে পড়ে যায় দুনিয়ার কেউ জানতে পারে না, কিন্তু সন্তানের কলিদের মধ্যে খবর হয়ে যায়। তাইরা আমার চিন্তা করে, কেন আমার মন খারাপ হয়? দূর থেকে দেখতে পাই অনেকগুলো মানুষ তার বাড়ির সামনে একটা লাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে মনে চিন্তা করে, ওখানে কে মারা গেল, কার লাশ দেখা যায়। চিন্তা করতে করতে এবার এই ছেলে বাড়ির দিকে চলে আসে, যখন নিকটে চলে গেছে, ছোট্ট ভাই হাফেজ সাহেবকে দেখার পরে চিৎকার করে চলে আসে, কাঁদে আর দৌড়ে চলে আসছে, বাবা কাঁদতে কাঁদতে চলে আসছে। ডাকতে বলো, ভাই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে ভাই, আর জীবনে কোনোদিন মার সঙ্গে দেখা হবে না। এ মা, এ আয় মা আর কোনো কথা শুনতে পারবা না, তুমি কেন গতকালকে আসো নাই, মা মৃত্যুর আগে দুই চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে বাবা হাবেশ সাহেব একটিবার আমার কাছে আয় রে বেটা, আমি তোর সোনার জবানের কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া আমি কবরে যাইতে চাই। এবার হাবেশ সাহেব অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই বাবা। হুশ ফেরার পরে মার কাছে চলে যায়, খাটির কাছে গিয়ে মা মুখ থেকে কাফনের কাপড়টা সরায়, সরায় ডাক দে বলে মা তুমি যদি আমাকে হেফজাখানায় ভর্তি করে না দিতে বা আমি জীবনে কোনো দিন হাফেজ হইতে পারতাম না। মা গো বড় কষ্ট করে কোরআন শরীফ মুখস্থ করেছি, মা রাত জেগে জেগে পড়েছি, বড় আশা করেছিলাম আমি হাফেজ হবো, হাফেজ হইয়া বাড়ি যাবো, বাড়ি যাইয়া মা গো আমি তোমাকে সুরায়ে ফাতিহা থেকে শুরু করি সুরায়ে নাস পর্যন্ত তেলাওয়াত করো। ও মা গো মা এই কোরআন শরীফ আমি কাকে শোনাবো, মা তুমি আমাকে একটিবার বলে যা। আমার মা চলে গেলে কিন্তু মাকে আর পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবাকে পাওয়া যাবে না, আমরা কিন্তু একদিন কবরের বাড়ি ঢুকতে হবে, আমাদের কথা ঠিক কি না? আজরাইল আসিবে শিহরে বসিবে, আজরাইল আসিবে শিহরে বসিবে, দিবে তোমায় সেদিন ফাঁকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, বাড়ি গাড়ি জমিরে দাড়ি সব রবে পরে খালি হাতে যাইতে হবে, খালি হাতে যাইতে হবে অন্ধকার কবরে, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, আজরাইল আসিবে শিহরে বসিবে, আজরাইল আসিবে শিহরে বসিবে, দিবে তোমায় সেদিন ফাঁকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, ডানে মাটি বামেরে মাটি নিচে মাটি বিছানা, উপরের দিকে তাকিয়ে দেখো, উপরের দিকে তাকিয়ে দেখো বাঁশেরই কারখানা, মুমিন ভাই আর কয়টা দিন বাকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, আজরাইল আসিবে শিহরে বসিবে, দিবে তোমায় সেদিন ফাঁকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, আল কবর বাইতুল কুল্লু নাসেন সারিবু আল মউত কাসেন, কুল্লু নাসেন সারিবু আল কবর বাইতিন কুল্লু নাসেন দাখিলুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন সৃষ্টি জীব নাই যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না, কথা ঠিক কিনা? আমরা কিন্তু কবরের বাইরে চলে যাব, এই জন্য বলি ভাই মা চলে গেলে মাকে আর পাওয়া যাবে না। আজকে বাংলাদেশে টিভি মার্কার সিডি মার্কা বউর কথা শুনে অনেকে মা বাপকে কষ্ট দেয়, কথা ঠিক কিনা? অথচ রসুল্লাহ বলেছেন তোমার মা বাবার পায়ের নিচে বেহেস্ত জোরে করো সুবহানাল্লাহ। ভাইরা আমার এক কৃষক, তার বউ খুবই সুন্দর, সুন্দর হলে কি হবে কিন্তু ঝগড়াটা সবসময় ঝগড়া করে, আর শাশুড়িতে মানুষ বলে তাকে গুণ্য করে না। এখন এই বউ ঝগড়া করে চলে গেছে বাবার বাড়ি, কৃষক মাঠ থেকে এসে শোনে যে তার বউ ঝগড়া করে চলে গেছে। এবার মাকে ডাক দে বলে মা তুমি কেন ঝগড়া করেছো আমার বউয়ের সঙ্গে, বউ তো চলে গেছে আমাকে এনে দাও। মা ডাক দে বলে বেটা রে আমার কোনো দোষ নাই, তোমার বউ গ্রামের যুবকের সঙ্গে আড্ডা দেয়, টিভি দেখে সিডি দেখে, আমি নিষেধ করেছি বলে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, চলে গেছে তার বউকে আনার জন্য শ্বশুর বাড়ি, গিয়ে ডাক দে বলে বিবি রে চলো আমার বাড়িতে যেতে হবে, মাকে বলবো আর ঝগড়া করবে না। বিবি ডাক দে বলে স্বামী গো আমি তোমার বাড়ি যাবো, শর্ত একটি জোরে কন কয়টি, একটি শর্ত, সে শর্ত হচ্ছে তুমি যদি তোমার মাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে আমি তোমার বাড়ি যাব, না হলে আমি তোমার বাড়ি যাব না। কৃষক বলছে এটা কি আমার কাছে ব্যাপার মাকে হত্যা করা? বলছে খালি মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। এবার কৃষক স্ত্রীর মাথায় হাত দিয়ে ডাকতে বলে, স্ত্রী স্ত্রী আমি তোমার মাথায় হাত রেখে শপথ করতেছি, আমি ততক্ষণ পর্যন্ত আমার মাকে হত্যা করতে না পারব ততক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে আসব না। এবার কৃষক চলে আসে বাড়ির দিকে, চলে আসে মনে মনে চিন্তা করে কেমন করে মাকে হত্যা করা যায়। মাকে হত্যা করার জন্য পাগল হয়ে গেছে আমার ভাইরা, যে মা বড় কষ্ট করে সন্তানকে মানুষ করেছিল বাবা। শীতের রাতে আমরা যখন মার বাম পাশে পেশাব করে দিয়েছি, মা ডান পাশে নিয়েছে, ডান পাশে যখন পেশাব করে দিয়েছি মা বুকের উপরে নিয়ে সারা রাত দিয়েছে বাবা, মা জীবনে কোনোদিন ওই সন্তানটাকে রাগ করে মাটিতে ফালাইয়া দেয় না। আমরা যখন মার পেটে ছিলাম বাবা, কত পা দিয়ে লাঠি মেরেছি, হাঁটু দিয়ে গুঁতো মেরেছি, মা উঠতে পারে নাই, বসতে পারে নাই, মা খাইতে পারে না। মা যদি নাসু ঘরে যাবে, মা এবার বান্ধবীদের কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে রাত বারোটার সময় স্বামীর পায়ের কাছে দাঁড়িয়ে যায়। এবার স্বামীর পাপ জড়িয়ে ধরে ডাকতে বলে, স্বামী গো বহুদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি, ও প্রাণীর স্বামী আমি হয়তো ভুলও করতে পারি, যদি তোমার কোনো হক আমি নষ্ট করে থাকি তাহলে আমারে মাও, আমি হয়তো আর বাঁচব না। ও স্বামী অনেক মাপ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যা। ভাইরা মার এবারে বিদায় নিয়ে বাবার বাড়ি চলে যায় বাবা। বাবার বাড়ি যাওয়ার পর মার যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা উঠে আর বসে, মা দুঃখিনি আহারে মা, সন্তান প্রসব করতে গিয়ে মা রক্ত দিয়ে লাল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, হুঁশ থাকে না। হুঁশ ফেরার পরে যখন ওই সন্তান প্রসব মনে পড়ে বাবা, সন্তানের কান্না যখন মার কানে চলে যায় বলে, বাবা তোরা কারা গো, তাড়াতাড়ি করিয়া আমার ওই সন্তান তারে আমার কুলের মধ্যে দিয়ে দাও। জোরে জোরে কন সুবহানাল্লাহ। যখন ওই সন্তানটাকে যখন মার কোলে দেওয়া হয়, মা সন্তানটাকে পাইয়া মা সব দুঃখ আর ব্যথার কথা মামা ভুলে যায়। ভাইরা আমার, মায়া তো কষ্ট করেছিল সন্তানের জন্য, আজকে সেই সন্তান মাকে হত্যা করার জন্য পাগল হয়ে গেছে, ঠিক কি না? কত বড় নিষ্ঠুর, মাকে হত্যা করতে পাগল করার জন্য পাগল হয়ে গেছে আমার। এরপরে কৃষক মনে মনে চিন্তা করে, কথাটা মনে আছে নাকি ভাই, কেমন করে মাকে হত্যা করা যায়। বাড়ির দিকে চলে আসে, হঠাৎ করে শয়তান একটা বুদ্ধি দিয়ে দেয় বলে, আমি তো জঙ্গলে কাঠ কাটি, জঙ্গলে মাকে নিয়ে গিয়ে মাকে একটা কোপ দিয়ে থেকে বিদায় করে দেব। বাড়ি চলে আসে, বাড়ি আসিয়া মার কাছে মায়া কান্না শুরু করে দেয়, ডাকতে বলে, মা আমি তখন জঙ্গলে কাঠ কাটি, কাঠ কাটার বোঝা বাদে আমি একা একা মা মাথায় উঠাইতে পারি না, মা তুমি যদি আমার সঙ্গে গিয়ে আমারে সাহায্য করো মা তাহলে কিন্তু আমার বড় উপকার হয়। মা তখন ওই সন্তানের চোখে পানি দেখছে, বাবা সহ্য করতে পারে না, মা ডাকতে বলে, বাবা আমি আগামী কাল থেকে তোমার সঙ্গে জঙ্গলে যাবো করার জন্য। জোরে কন সুবহানাল্লাহ। ভাইরা মা জানতো যে হত্যা করবে, মাকে সঙ্গে যাইতো, কত বড় নিষ্ঠির সন্তান দেখেন, সকালবেলা মাকে নিয়ে চলে গেছে জঙ্গলের দিকে, জঙ্গলে গিয়া মাকে ডাক দে, বলো মা তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি কাঠ কাটি। কেশ কাঠ কাটা শুরু করে দিছে বাবা, আজকে তার কিসের কাঠ কাটা, আজকে তার কাঠ কাটার দিন নয়, তার মাকে হত্যা করার দিন, আজকে তার আশা পূর্ণ হবে। এবার কৃষক এক পা দু পা করে চলে আসে মার দিকে হামলা করার জন্য। বাবা যখন কৃষক অতর্কিত হামলা চালিয়েছে বাবা, তখন বাবাজি আমার মা তখন বুঝতে পেরেছে আমাকে হত্যা করবে, চিৎকার মারছে বাবা, চিৎকার মারিয়ে বলে আল্লাহ আমারে তুমি বাঁচাও। আল্লাহ পাক ডাক দে বলেন, ও মাটি রে তাড়াতাড়ি গলে ফাঁক হয়ে যাও, আমার দুশ্মনকে গিলে ফেলো। এবার কৃষক আস্তে আস্তে করে মাটির মধ্যে গেড়ে যাচ্ছে, যখন বুক পর্যন্ত গেড়ে গেছে বাবা, গেড়ে যাওয়ার পরে হানায় ডাক দে বলে, ও মা আমারে বাঁচাও গো মা, আমি তো মাটির মধ্যে গেড়ে গেলাম, মা কিন্তু দুই মাইল পার হয়ে গেছে দৌড়ায়। বহু লোক চলে আসছে কৃষককে উঠানোর জন্যে মাটির নিচ থেকে, কিন্তু উঠাইতে পারে নাই বাবা, আস্তে আস্তে আল্লাহর দুশ্মন সম্পূর্ণ মাটির মধ্যে গেড়ে গেল। আল্লাহ যাকে মারবেন কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে বাবা? এজন্য করে বলি ভাইরা আমার, মার মার সঙ্গে ভালো ব্যবহার করবেন বাবা। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুল্লাহুমা কওলাং কারীমা, খবরদার মার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলতে পারবে না, মার সামনে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আইরা মার জন্য বলতেছি বাবা, এমন নিকার সন্তান রয়ে গেছে মার জন্য জীবন দিয়ে দেয়, কথা ঠিক কি না? এমন নিকার সন্তান আছে, আল্লাহওয়ালা সন্তান আছে, মার জন্য জীবন দিয়ে দেয়, জোরে কন ঠিক কি না? এক ছেলে নাম হলো শাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে, এমএ ফাইনাল পরীক্ষা দিয়ে দুই মাস পর বাড়ির থেকে চলে আসছে, মনে মনে চিন্তা করে, আহারে দুই মাস হয়ে গেছে মাকে দেখি নাই, বাবাকে দেখি নাই, আমি বাড়ি যাব মাকে দেখবো বাবাকে দেখবো, এই চিন্তা করতে করতে বাড়ির দিকে চলে আসে, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে আসে বাবা। মায়েরা আমার বাড়ি আসার পরে ছোট্ট বোন সাবেহার সঙ্গে দেখা হয়ে যায়, ডাক দে বলো বোন কেমন আছিস, বলে ভাইয়া ভালো আছি, মা কোথায়? মাথা নিচু করে থাকে কোনো জবাব দেয় না, তাড়াতাড়ি করে বলো মা কোথায়, বলে ভাই মা এক মাসে অসুস্থ, খবর দেওয়া হয় নাই, আমি কি তোদের ভাই নই, চিন্তা করতে এই কথা বলে। এবার শাহেদ কি করে হন হন করে মার ঘরে চলে যায়, মার ঘরে যাওয়ার পরে দেখে মা একটা চোখের ওপর শোয়া আছে, মার গায়ে গোস্ত নাই কঙ্কালের মতো হয়ে গেছে বাবা। মার দৃশ্যটা দেখার পরে, চেহারা দেখার পরে শাহেদ হু করে চোখের পানি চলে আসে, মাকে ধরে ধরে ডাক দে বলে, মা ও প্রাণের মা এই অবস্থা তোমার, তুমি কেন আমাকে খবর দেও নাই, জানাও না? বলে বেটারে তোমার বাবা তোমারে খবর দিতে চেয়েছিল কিন্তু আমি নিষেধ করেছি, বাবা তোমার লেখাপড়ার ক্ষতি হবে। মা কিসের লেখাপড়া মা, ও মা তুমি যদি তিলে তিলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও গো মা, আমি লেখাপড়া করে আমি কি করব? করে বাবা গ্রামের হাতুরিয়া ডাক্তারদের কাছে চিকিৎসা করে কিন্তু কোনো উন্নত হয় না, অসুখ আরো বেড়েই চলছে। এবার সাহেব বাজারে কি করে একটা গরু নিয়ে গিয়ে 5,000 টাকা বিক্রি করে, বিক্রি করার পরে ডাক্তারের কাছে চলে গেছে, বগুড়া ভালো ক্লিনিকে চলে গেছে বাবা, ক্লিনিকে গিয়ে মাকে ভর্তি করেছে, ভর্তি করার পরে ডাক্তার তাকে চেক আপ করেছে, পরীক্ষা করেছে বাবা, পরীক্ষা করার পর ডাক্তার বলে আপনার মার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, 2 মাসের মধ্যে চিকিৎসা না করলে অপর কিডনিও নষ্ট হয়ে যাবে, টাকা লাগবে 50,000, কয় হাজার? এবার সাহেব চিন্তা করে, আহারে আমার বাড়ি ঘর বিক্রি করলেও তো 50,000 টাকা হবে না, ডাক্তার হাতে ধরে পায়ে পড়ি ডাক্তার, কিছু টাকা কম নেন নইলে আমার মা মারা যাবে। ডাক্তার বলছে, তোমার মা মুরুক আর বাঁচুক আমার দেখা নাই, টাকা লাগবে 50,000। যখন কয় হাজার কি ডাক্তার, অনেকে সাইনবোর্ডে লেখে এখানে সুচিকিৎসা করা হয় গরুদের জন্য, ভালো চিকিৎসা করা, অল্প মূল্যে চিকিৎসা করা হয়, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে সাহেব মাকে নিয়ে বাড়ির দিকে চলে আসে। বাড়ি আসার পর চিন্তা করে, আরে টাকা পাবো কোথায়, মা চিকিৎসা করব, একটা চাকরি করব, আমি চাকরি করে মার চিকিৎসা করব। ধরে ধরে কন সুবহানাল্লাহ। এবার সাহেব বগুড়া জেলায় চেষ্টা করে কিন্তু চাকরি পায় না, চাকরি কিন্তু সোনার হরিণ, একে সহজে ধরা যায় না, কথা ঠিক কিনা? এবার বগুড়া জেলায় চাকরি না পেয়ে মার কাছে চলে আসে, মাকে ডাক দে, বলে মা বহু চেষ্টা করেছি বগুড়া জেলায় কোনো চাকরি পাই নাই গো মা, আমি ঢাকার যাওয়ার নিয়ত করেছি, যাবো ঢাকায় গিয়ে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করে আমি একটা চাকরি নেব, যোগাযোগ করে একটা চাকরি নেব মা, চাকরি করিয়া টাকা কামাই করে নিয়ে এসে মা আমি তোমার চিকিৎসা করবো। জোরে জোরে কন সুবহানাল্লাহ। মা ডাক দে, বলে বেটা রে, ও বাবা আমি তো শেষ হয়ে গেছি, কঙ্কালের মতো হয়ে গেছি, আমি তো আর বাঁচবো না বাবা, ঢাকায় যাওয়া লাগবে না। কোন সাক্ষী দেয়, ঢাকায় গেলে তুমি ফিরে আসবা না। সন্তান ডাক দে, বলে মা গো এ কথা তুমি বলো না মা, আমারে বিদায় দাও, আমি ঢাকায় যাবো, তোমার সন্তান ঢাকায় গিয়ে টাকা কামাই করে নিয়ে এসে তোমার চিকিৎসা করবে। জোরে কন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সাহেব ঢাকার দিকে রওনা দেয়, ঢাকার দিকে চলে যায় বাবা। ঢাকায় যাওয়ার পরে এবার চাকরি খোঁজে, চাকরি খুঁজতে খুঁজতে ঢাকা বাংলা বাজারে এক বিজ্ঞপ্তিতে লেখা আছে, যদি কোনো ব্যক্তি একজন রোগীকে রক্ত দিয়ে বাঁচাইতে পারে তাহলে তাকে একটা চাকরি দেওয়া হবে, রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তাকে একটা চাকরি দেওয়া হবে। এবার সাহেব কি করে বাবা, বিজ্ঞপ্তিটা দেখে লিখে নিয়ে চলে যায়, খুশি হয়ে চলে ক্লিনিকে গিয়ে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে বাবা ওই ডাক্তারের সঙ্গে আলাপ করে, ডাক্তার ডাক দে, বলে শোনেন, যদি আপনি একটা রোগীকে যদি আপনি বাঁচাতে পারেন তাহলে আপনাকে একটা চাকরি দেওয়া হবে, টাকা পাবেন মাসে 20,000। কয় হাজার? 20,000 টাকা আপনি পেয়ে যাবেন, আপনার সংসার খুব ভালোভাবে চলবে। এবার সাহেব চিন্তা করে, আহারে আমি চাকরি পাওয়ার পরে আগে আমি মার কাছে খবর দিয়ে দেব। এবার সাহেবকে যখন বাবা অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বাবা জি আমার ইঞ্জেকশন পুশ করতেছে ডাক্তার রক্ত নেওয়ার জন্য, ওই ডাক্তারের মুখে একটা প্রতারণার হাসি দেখতে পায় সাহেব। বাবা জি আমার ভাই বুঝতে পারে, আরে আমি তো প্রতারকের হাতে পড়ে গেছি, সে বুঝতে পারে এখন তো আমাকে মেরে ফেলবে। ডাক্তার বলে মা বড় আশা করেছিলাম মা তোমার চিকিৎসা করব মা, আমি কিন্তু প্রতারকের হাতে পড়ে গেছি। বাবা যেরা আমার, এবার সাহেব চিৎকার মারে কিন্তু চিৎকার হয়তো বাহিরে যায়নি, বাহিরে গেলে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি শুনতে পায় নি। এবার নিশ্চয় ডাক্তার কি করে আস্তে আস্তে করে অজ্ঞান করার পর সাহেবের কিন্তু চোখ খুলে নেয়, কি নেয় বাবা, কুলদে খুলে নেয়, খুলে নিয়ে সাহেবকে বাবা টুকরো টুকরো করিয়া বুড়ি গঙ্গা নদীর মধ্যে ফালা দিয়ে আসে। এদিকে মা তাকিয়ে আছে, আমার সন্তান চাকরি করতে গেছে ঢাকায়, টাকা কামাই করে নিয়ে আসবে, বৃদ্ধ বাবা আশা করে আছে আমার সন্তান চাকরি করে টাকা কামাই করে নিয়ে আসবে। বোন মাকে ডাকতে বলে মা ভাইয়া ঢাকায় গেছে চাকরি করে আমার জন্য জামা নিয়ে আসবে, সদা কিনে নিয়ে আসবে। ভাইরা আমার, সাহেব কিন্তু আর জীবনে কোনোদিন বাড়ি ফিরবে না। মা বাপ কি আর ওই সন্তানটাকে কোনদিন পাবে? যখন পাবে তাহলে কত বড় নিষ্ঠুর ডাক্তার টাকা লোভে একজন জীবিত মানুষকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিতে পারে। ভাবনিরালয় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন এলো দুনিয়ায়, ঠিক কিনা? সাবধানে থাকিও মুমিন, ইমান রাখা দায়, সাবধানী থাকিও মুমিন ইমান রাখা দায়,
কিয়ামতের আলামত ভবে বোঝা যায়,
কিয়ামতের আলামত ভবে বোঝা যায়, সাবধানী থাকিও মুমিন ইমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, সাবধানী থাকিও মুমিন ইমান রাখা দা। আজকে টাকার লোভে একজন ডাক্তার একজন জীবিত মানুষকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে, ওদের কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রসুল বলেছেন, খবরদার তোমরা প্রতারণা করিও না আর মানুষ হত্যা করো না তোমরা। ভাইয়েরা আমার কোন উম্মত আমরা যে নবীকে দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন না, ওদের কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ পাক বলেছেন, ও আমার সালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, নবী হে আমি আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার দয়ার নবী, আমার মায়ের নবী জি, আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা, হঠাৎ করে দেখতে পাই হরিণের সঙ্গে দেখা হয়ে গেছে, হরিণ ডাকতে বলে, হুজুর এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত আরবের শিকারি আমাকে বন্দী করেছে,
হুজুর আপনারা কোন শিকারিকে বলে আমাকে ছেড়ে দেয়,
আমি জঙ্গলে যাব, জঙ্গলে যাওয়ার পরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করি আমি আবার শিকারির কা হাতে বন্দী হয়ে যাব, হুজুর কোন সুবহানাল্লাহ। আমার ডাকতে বলেন, শিকারি রে ও শিকারি, তাড়াতাড়ি হরিণটারে ছেড়ে দাও, জঙ্গলে যাবে, জঙ্গলে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার তোমার কাছে এসে বন্দী হয়ে যাবে। হুজুর আপনি কি পাগল, এত কষ্ট করে একে ধরেছি, কি আর ফিরে আসবে জঙ্গল থেকে? নবী আমার দুই চোখের পানি ফেলে কাঁদে আর বলেন, ও শিকারি যতক্ষণ পর্যন্ত এই হরিণ জঙ্গল থেকে না ফিরে আসবে তত পর্যন্ত আমি নবীজি তোমার কাছে জামিন রয়ে গেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হুজুরের কথা শুনে শিকারি এবার ছেড়ে দিতে হরিণটাকে, হরিণ দুই চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়,
বলে যাওয়ার পরে
ছোট্ট ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা ও মা তিন দিন হলে তোমার কোনো খবর আমরা পাই গো মা, খুদার তালায় আমাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে আর সহ্য করতে পারি না, মা তুমি কোথায় গিয়েছিলে? বাবা আরবের শিকারি আমাকে বন্দী করেছিল, ও বাবা রে আমি দুশো লোককে জামিন রাখিয়া তোমাদের কাছে এসেছি দুধ পান করে, সুস্থ বাচ্চা ডাকতে বলে, মা ও প্রাণের মা তুমি কি বিশ্ব নবীর দাম জানো মা? ওই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই সৃষ্টি করতেন না, ও মা দুধ পান করবো না মা যতক্ষণ পর্যন্ত দয়ার নবীকে শিকারির হাত থেকে মুক্ত করে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করবো না। চলো যাই গো মা, আমরা সবাই যাই। এবার হরিণ কি করে বাবা, বাচ্চাদেরকে নিয়ে চলে আসে শিকারির কাছে চলে আসে, শিকারি এবার দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করে, আহারে আমি বহুদিন হরিণ শিকার করেছি এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখি না। এবার শিকারির দিকে তাকায়, আর একবার তাকায় রসুলের দিকে, ওদেরও কম সুবহানাল্লাহ। এবার হুজুরে পা ধরে ডাকতে বলে, হুজুর আর দেরি করবেন না, আপনি আমারে কালেমা পড়ায় দেন, হুজুর আমি আজ থেকে তওবা করতেছি, আমি জীবনে কোনোদিন হরিণ শিকার করব না। এবার কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের আদর্শের কারণে চরিত্রের কারণে ইহুদি ইসলাম কবুল করে, আছেন কোথায়? সোনার মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, বলে আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা,
মদিনার পাক মাটিতে দয়াল নবী শুয়ে আছেন, কত মানুষ যায় সেখানে মোরা যেতে পারলাম না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যে নবীর গায়ে মূসা মাসিব বসতে সাহস পাইত না, কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, নবীকে ছিল না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, দুঃখ রাগার জায়গা নাই, হরিণ বনের পশু নবীকে চিনতে পারছে বাবা, কিন্তু আমরা উম্মত হইয়া নবীকে চিনতে পারি না, ঠিক কিনা? আমরা সদবরত আসলে পরে ইয়াহাবি সালাই মালাইকা কুয়ে দশ খান জিলেবি পাঁচ খান পকেটে আর পাঁচ খান মুখে দিয়ে বলি, হুজুর আপনাকে খুব মহব্বত করছি, বাজারের সব মিষ্টি শেষ করে ফেলেছি, এটাকে মহব্বত হলো তোর কোন? আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি কোন ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, খুশি করতে চায়, তাহলে কি করো? নবীর অনুসরণ করো, তাহলে কি হবে? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে জীবনে সব গুনাহ মাফ হবে, কথা ঠিক কি না? ভাইরা সাহাবা ইকরাম হুজুরকে কত ভালোবাসে একটু প্রমাণ করি বাবা। উহুদের ময়দানে হুজুরকে কাফেররা ঘিরে ফেলেছে হত্যা করার জন্যে, আর সাহাবা ইকরামও ঘিরে ফেলেছে, সাহাবা ইকরাম এমনি ঘিরে ফেলেছে কাফেরদের যেন কোনো তীরের আঘাত হুজুরের গায়ে না লাগে। ভাইরা আমার, জেহাদের পরে দেখা গেছে রসুলকে হেফাজত করতে গিয়ে হেলমেটটা ভেঙ্গে মাথার মধ্যে ঢুকে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে, আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হযরত ফাতেমা দৌড়ে এসে খেজুরের বুননো চাটায় পুরিয়া ছাই বানাইয়া রসুলের ক্ষতস্থানে ঢুকাইয়া দিতে লাগলেন। বাবা দীপ কোন রকম রক্ত বন্ধ হলো, কিন্তু চতুর্দিকে সরে গেছে নবী না, শহীদ হয়ে গেছে নবী, যে নাই এই দুনিয়ায় খুবই আসেন মদিনায়, নবী বিনে কি লাভ হবে ধরাতে বাসিয়া, নবী বিনে কি লাভ হবে এই ধরাতে বাসিয়া, যে নবীর গায় মোশাসি বুঝতে সাহস পাইত না, কাফেরেরা মারলো পাথর, নবীজিকে ছিল না, নবী বিনে কি লাভ হবে এই ধরাতে বাসিয়া, যে নাই এই দুনিয়ায় ঘুমিয়ে আসেন মদিনায়, নবী বিনে কি লাভ হবে এই ধরাতে বাসিয়া। আর ভাইরা চতুর্দিকে খবর হয়ে গেছে নবী, নবী শহীদ হয়ে গেছে, এক সাহাবি জিজ্ঞেস করে, মা তুমি কই যাও? হুরাইতেছি। সাহাবি বলে, মা উড়ে গিয়ে লাভ হবে না, তোমার যে দুইটি সন্তান এসেছিল উহুদের ময়দানে, দুইটি সন্তান তোমার শহীদ হয়ে গেছে। তাড়াতাড়ি করে বলে দাও আল্লাহর নবীকে। আবার বুড়োরা আর এক সাহাবি জিজ্ঞেস করে, মা তুমি কোথায় যাও? বুড়ি মা তুমি কোথায় যাও? ডেকে বলে হুদাইতেছি। ডাকতে সাহাবি বলে, মা তোমার কোন লাভ হবে না, তোমাদের স্বামী শুধু হুদের ময়দানে, তোমার স্বামী